আচ্ছা
ক্লাস 10 তোমাদের আমি পড়াচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী। অনেকটা হয়ে গিয়েছিল আগের দিন, তারপর থেকে আজকে শুরু করব। আজকে শুরু করব 52 পৃষ্ঠার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর লাইন পর্যন্ত পড়িয়েছিলাম। 9, 10, 10 নম্বর আজ 11 নম্বর লাইন থেকে পড়াবো। অর্থাৎ জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে হাঁপাতে লাগলো, এইখান থেকে শুরু করব। কিন্তু তার আগে একটা কথা বলিনি, আমি যেমন যেমন ভাবে বাড়ির কাজ দিচ্ছি প্রতিদিন, সেগুলো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করছো। এইরকম একটা অসুবিধার মধ্যে আমাদের পড়ানো হচ্ছে, তোমাদেরও অসুবিধাটা ভোগ করতে হচ্ছে। সুতরাং যেভাবে নির্দেশ শিক্ষক মশাইরা দিচ্ছেন সেইগুলো ঠিক মতো পালন করবে, তাতেই অনেকটা এগিয়ে যাবে তোমরা। তাহলে আগে আমরা কি জেনেছিলাম, রণজয় একটা ছেলে, সে নিশানপুর গ্রামে এসেছিল, নিশানপুর গ্রামে এসেছিল চিত্রার সঙ্গে দেখা করতে, কারণ চিত্রার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল এইসব ঘটনা ঘটার কিছু আগে। তাই চিত্রাকে হয়তো বোঝাতে চেয়েছিল যে তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে তার জন্য সে দায়ী নয়, দায়ী ওই ভিন গ্রহের মানুষেরা, সেটাই হয়তো বোঝাতে চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম চিত্রার সম্মুখীন হওয়ার পরও সে, চিত্রা ভীষণ ভয় পেয়ে গেল রণজয়কে দেখে, লোকজনও ছুটে এলো, রণজয় তাদের হাত থেকে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এই রকম অবস্থা অবধি আমরা পেয়েছিলাম। এখন তারপর থেকে পড়ছি, তাহলে জঙ্গলের মধ্যে এবার রণজয়ের ভাগ্যে কি হলো, চিত্রা পাপু বা ওদের বাড়ি আর কিন্তু গল্পে নেই। এবার আমরা রণজয়ের দিকেই, গল্প লেখক বা গল্পকথক তার দিকেই নজর দিয়েছে, ক্যামেরা এখন সোজা ঘুরে গিয়েছে রণজয়ের দিকে। এখন গল্পের শেষ পর্যন্ত রণজয় যা যা করবে সেটাই আমরা জানব। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো, খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। গত 4-5 দিন সে কিছুই প্রায় খায়নি, এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই, জন্তু জানোয়াররা কিছু নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে, শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না, কারণ রণজয় তো মানুষ, মানুষের মতোই তার আচার আচরণ, চেহারাটাই কেবল পাল্টে গেছে, একটা দৈত্যের মতো চেহারা হয়েছে, গায়ের রং পাল্টে গেছে, কণ্ঠস্বর পাল্টে গিয়েছে, কিন্তু তার মনের মনটা তো সেই রণজয়ের মতোই আছে, আগের রণজয়ের মতোই আছে, পৃথিবীর মানুষের মতোই তো মনটা আছে, তার ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ, এই উচিত অনুচিত, এই সমস্ত বোধগুলো একই রকম আছে। সুতরাং শিয়াল ইঁদুর এদের তো খাওয়া যায় না, গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। গ্রামের মানুষের কাছে যে রণজয় খাবার চাবে তার উপায় নেই, কারণ তাকে দেখলে দৈত্য মনে করে নিজের, পরে আমরা জানবো যে নিজের বাবাই রণজয়কে ওই রকম চেহারায় দেখে ভয় পেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভূত প্রেত দৈত্য দানবের। যাই হোক, তাহলে এখন রণজয়ের যে অসুবিধাটা সেটা প্রধান হচ্ছে পেটের খিদে, প্রচন্ড খিদে পেয়েছে। একটুক্ষণ বসার পরেই রণজয় ভাবল এখানে থাকা ঠিক নয়, তাকে জলের কাছে যেতে হবে, তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতো একরকম প্রাণী আসে তাকে বন্দি করবার জন্য, ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম, ওদের ছোঁয়াতে ঠিক নয়। অর্থাৎ ওরা একটা পাথর এনেছিল, সেটা পৃথিবীতে ফেলে গিয়েছিল রণজয়, সেই পাথরটা কুড়িয়ে নিজের গড়ে রেখেছিল বলে সেই পাথর থেকে একটা রে, একটা রশ্মি, অদৃশ্য ইনভিজিবল একটা রশ্মি বেরোতো, সেইটাই রণজয়ের চেহারাটাকে এরকম পরিবর্তন করে দিয়েছে। সেগুলো আমি আগের দিন বলেছি গল্পটার প্রথম অংশে। অর্থাৎ এটা তো একটা সিরিজ, এই নীল মানুষকে কেন্দ্র করে এরকম সুনীল গাঙ্গুলির প্রতি বছর বছর গল্পগুলো বেরোতো। নীল মানুষের টোটাল কালেকশনের ওপর একটা বইও আছে, সে বইটা তোমরা কিনে পড়তে পারো। সুনীল গাঙ্গুলির নীল মানুষ নেটে সার্চ করলেই পাওয়া যাবে, কোন পাবলিশারের বই সেটাও তোমরা পেয়ে যাবে। যাই হোক, এবার আমরা পড়ি তাহলে। রণজয় এখন বিরাট শক্তিমান, পৃথিবীর কোনো মানুষ তাকে ধরে রাখতে পারবে না, তার সঙ্গে গায়ের জোরও পারবে না। কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতো একরকম প্রাণী আসে তাকে বন্দি করবার জন্য। কেন বন্দি করবার জন্য আসে? রণজয়কে ওই প্রাণীগুলো তাদের নিজেদের গ্রহে নিয়ে যেতে চায়, নিজেদের গ্রহে নিয়ে যেতে চায়, কারণ পৃথিবীতে আর রণজয়ের থাকা সম্ভব নয়। এখন যে তাকে দেখবে সেই ভয় পাবে। পৃথিবীতে থাকা মানেই রণজয়ের চরম দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে তার জীবন কাটবে। এই এখন যেমন প্রচন্ড খিদে, না যেতে পারছে বাড়িতে খেতে, না কারো কাছে খাবার চাইতে পারছে, না বনে কোনো খাবার পাচ্ছে, এই রকম নানা সমস্যার মধ্যে থাকতে হবে। তাই ভিন গ্রহের প্রাণীরা তাকে তাদের নিজেদের গ্রহে নিয়ে যেতে চায়, সেই জন্য তাকে রণজয়কে খুঁজছে। আর একটা ব্যাপার, রণজয় প্রথমে বলল যে এই রকম বনের মাঝখান দিয়ে যাওয়া তার ঠিক নয়, জলের কাছ দিয়ে যেতে হবে, কারণ ওই ভিন গ্রহের প্রাণীরা জলকে ভীষণ ভয় পায়। ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে, ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম। ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে। ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে, ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না, সে এই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া, ওরা জলকে ভয় পায়। রণজয়ের মনটা তো মানুষের মতোই আছে, সেই আগের রণজয়ের মতোই আছে, তাই পৃথিবী ছেড়ে সে কেন যাবে, কোথায় গিয়ে কাদের মধ্যে পড়বে তার ঠিক ঠিকানা নেই, সে যাবে কেন? তাই বারে বারে সেই ভিন গ্রহের প্রাণীদের এড়িয়ে যায়, ওরাও বারে বারে রণজয়কে ধরতে আসে। জঙ্গলের মধ্যে একটা খাল আছে, খাল জানো একটা লেক মতো আছে, সেখানে সেটা জলা জায়গা, কচুরিপানায় ভরা, কচুরিপানা জলেরই একরকম উদ্ভিদ গাছ। রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরিপানা সরাতে লাগলো, খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখটা ধুলো, চামড়ার ওপর জোর দিয়ে হাত ঘষতে লাগলো, যদি নীল রং ওঠে না, কিছুতেই ওঠে না। আকাশে জ্যোৎস্না রয়েছে, অর্থাৎ জ্যোৎস্না মানে চাঁদের আলো, রাত হয়ে গেছে, আকাশে চাঁদের আলো রয়েছে, আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল। সত্যি কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না? এমনকি চিত্রার সঙ্গে এত ভাব ছিল সেও চিনতে পারল না, তাহলে কতখানি পরিবর্তন হয়ে গেছে রণজয়ের চেহারার মধ্যে। সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে, কে? চিত্রা। এর আগের অংশেই আমরা পড়েছি চিত্রা ভয় পেয়ে রণজয়ের হাতে কামড়ে দিয়েছে, রণজয়কে চিনতে না পেরে। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা, মুখখানাও সেই রকম প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না। শ্রীকৃষ্ণ তো আমাদের গল্পের চরিত্র, যিনি শ্রীকৃষ্ণকে নিয়ে গল্পটা তৈরি করেছেন তিনি তাকে ওই রকম ভাবে সাজিয়েছেন। বাস্তব জগতের মানুষ সেই গায়ের রং নীল তাকে সত্যিকারের মানুষ বলে মেনে নেবে কেন? শ্রীকৃষ্ণকে দেবতা বলে মেনে নিয়েছে গল্পে পড়ে, রণজয়কে মানবে কেন? মাথার উপরে একটা ঘর ঘর শব্দ হলো, এসে পড়েছে, এসে পড়েছে সেই ভিন গ্রহের প্রাণীরা। তাদের যে যান, তাদের যে যানে করে, আকাশ যানে করে তারা ঘুরে বেড়ায়, তারই আওয়াজ। একটা গোল মতন জিনিস ওপর থেকে নেমে আসছে, তার থেকে টর্চ লাইটের মতো একটা সরু আগুনের রেখা এক একটা গাছের ওপর পড়ছে আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে। তাহলে সেই টর্চের শক্তি কেমন? ওই টর্চ গায়ে লাগলেই সঙ্গে সঙ্গে সে পুড়ে ছাই হয়ে যাবে। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে, রণজয় টুক করে নেমে গেল জলের মধ্যে, কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। গোল জিনিসটা থেকে একটা দরজার মতন খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ, পৃথিবীর মানুষ নয়, ওই ভিন গ্রহের, নীল গ্রহের মানুষ। তারপর হাওয়ায় ঠিক পাখির মতন উঠতে উঠতে নেমে এলো নিচে। এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিরমির করে, কারণ বারে বারে রণজয়কে ধরবার জন্য ওরা চেষ্টা করছে। হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুনি করে ফেলত, কারণ রণজয়ের এখন গায়ে ভয়ঙ্কর জোর, সে তো কোনো দোষ করেনি। তবু ওদের জন্য কেন তার এত কষ্ট? ঠিকই তো, ওই তো একটা কলেজে পড়া ছেলে, কিছুদিন পরে বিয়ে হতো চিত্রার সঙ্গে, সুখে ঘর সংসার করত, আর তার ভাগ্যে কি দুর্যোগ, কি দুঃসময় ঘনিয়ে এলো। কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না। ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে, হয়তো সেই যন্ত্রপাতির দ্বারা নিমেষে ওরা রণজয়কে ধরে ফেলবে, বন্দি করে ফেলবে, তখন রণজয়ের আর কিছুই করার থাকবে না। ওরা যেন কুকুরের মতন গন্ধ শুঁকতে পারে, অনেক দূর থেকেও কুকুর নির্দিষ্ট একটা বস্তুর বা প্রাণীর গন্ধ পেলে যেমন তার কাছাকাছি চলে যেতে পারে, তাকে খুঁজে বার করতে পারে, এরাও সেই রকম, এটা রণজয়ের মনে হচ্ছে। কারণ এই রকম একটা গভীর জঙ্গলের মধ্যে যে রণজয় লুকিয়ে আছে, কোথা থেকে তারা টের পেয়ে গেছে, তাদের বিজ্ঞান আমাদের থেকেও অনেক উন্নত। ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলে না, তবু রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে সে বলছে, নীল মানুষ লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলে এসো, এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। কথাটা কে বলল? নীল মানুষটা বলল। কাকে বলল? রণজয়কে বলল। কিভাবে বলল? মুখে কোনো আওয়াজ করে বলল না, বা কোনো রকম শব্দ উচ্চারণ করেও বলল না, কিন্তু এমন শব্দের ওয়েভ তরঙ্গ পাঠালো, তাতেই রণজয় তার রণজয়ের মস্তিষ্কে, রণজয়ের ব্রেনে সেই ওয়েভ, সেই তরঙ্গ কাজ করে রণজয়কে জানিয়ে দিল যে এই নীল মানুষটা তাকে কি বলতে চায়। এটাই তাদের বিজ্ঞানের গুণ, আমাদের পৃথিবীর বিজ্ঞানের থেকে ওরা অনেক এগিয়ে। রণজয় কোনো, তাহলে কিরকম এগিয়ে? আমাদের মানে এই পৃথিবীর ভাষা ওরা রপ্ত করে ফেলেছে, সেই ভাষার মতো করে, যে সেই ভাষা যাতে বোঝা যায় সেই রকম করে তারা এমন একটা ওয়েভ, এমন একটা তরঙ্গ, শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ ছাড়লো, তাতেই রণজয় বুঝে গেল যে সেই নীল মানুষটা তাকে কি বলতে চায়, তাকে নিয়ে যেতে এসেছে। রণজয় কোনো উত্তর দিল না, সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে গেল উপরে। রণজয়ের খুব ইচ্ছা করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয়, কারণ জলকে ওরা খুব ভয় পায়, আগেই আমরা পড়েছি। ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে, কিন্তু এবার আর তা করা গেল না, কারণ রণজয় ওদের থেকে অনেক দূরে চলে গেছে ডুব সাঁতার কেটে। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো। কিছু খাবার জোগাড় করতেই হবে, কোনোদিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে, উপায় কি? তাহলে সেই ভিনগ্রহের প্রাণীরা কিছুক্ষণের জন্য আমরা তাদের পরিচয় পেলাম। আমিও আগের ঘটনা থেকে কিছুটা বলে দিলাম। ভিনগ্রহের প্রাণীদের কথা এই গল্পে আপাতত শেষ, এখন সমস্তটাই রণজয়ের গল্প। তাহলে একটা অংশ পেলাম সেই নিশানপুরে যে ঘটনা ঘটেছিল সেটা গল্পের একটা অংশ। তারপরে সেই ভিনগ্রহের প্রাণীরা এসে জঙ্গলের মধ্যে রণজয়কে নিয়ে যে কাণ্ড হলো সেটা একটা গল্প। এবার রণজয়ের ভাগ্যে কি হলো, সে আদৌ খাবার পেল কি পেল না, এই নিয়ে আর একটা পার্ট, আর একটা অংশ। যাই হোক, রণজয়ের এখন পেটে ভয়ঙ্কর খিদে, তাকে খাবার জোগাড় করতেই হবে। কোনোদিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে, উপায় কি? রণজয় একটা সৎ ছেলে ছিল, অনেস্ট, সোজা পথে সরল পথে সৎভাবে জীবনযাপন করত, তাই চুরি ডাকাতির কথাই তাকে সে একটু মনের মধ্যে কষ্ট পেল, চুরি ডাকাতি করেই খেতে হবে, এর আগে করেনি, এবার না করে উপায় নেই, তাকে তো কেউ খাবার দেবে না, খাবার চাইতে গেলে হয়তো পেত, কিন্তু তার তো চেহারা এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে মানুষজন তাকে ভয় পেয়ে খাবার দেওয়া তো দূরে থাক, বরং একটা অন্যরকম কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, যেটা নিশানপুর গ্রামে হয়েছিল। অগত্যা উপায় না পেয়ে চুরি হয়তো করতে হবে। আবার হাঁটতে শুরু করলো সে, জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে, সেখানে রাত্রিবেলা অনেক লরি যায়, ইচ্ছা করলে সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। তাহলে তার গায়ে এত জোর, সে জোর খাটিয়ে সে একটা লরিকে থামিয়ে দিতে পারে। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল, এবার জঙ্গল থেকে গ্রামের মধ্যে চলে এলো, চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় এক একটা বাড়িতে উঁকি দিচ্ছে জানলা দিয়ে অন্ধকারের আড়ালে থেকে, কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে, ওই লোকেরা বসে খাচ্ছে ভাত ডাল তরকারি মাছ। এই দেখে রণজয়ের আরো কষ্ট হতে লাগলো, পেটে দুর্দান্ত খিদে, লোকজন খাচ্ছে অথচ সে ওই খিদের পেটে একটুও কোন রকম খাবার সে পাচ্ছে না, কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না, একটু আগে যেটা বললাম সে চাইলেও কারো কাছে খাবার পাবে না। একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে, সে ভাবলো পেয়ারা, পটপট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখলো পেয়ারা তো নয় পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি, তবু খিদের চোটে সেই লেবুগুলোই নখ দিয়ে চিড়ে রস চুষে চুষে খেতে লাগলো, একটু নুন থাকলে তবু ভালো হতো, দাঁত টোকে গেল একেবারে। ঠিক মানুষের যেমন খালি পেটে বা অতিরিক্ত টক খেলে যেমন দাঁত গুলো শিরশির করে, সেই রকম হলো রণজয়। আর একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলি মুরগি রয়েছে, একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়, কোন রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায়, পাথরে পাথরে ঠুকলেই আগুন জ্বলে যাবে, জঙ্গলে এরকম পাথর আছে বা শুকনো ডালে ডালে ঘষলেই আগুন জ্বলে যেতে পারে, সুতরাং আগুন জ্বালানো কোনো সমস্যা নয়, সমস্যা খাবার সংগ্রহ। এবার বোধহয় মুরগি চুরি করেই তাকে খেতে হবে। প্রথমে মুরগি চুরি করার চিন্তাটা এলো, কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটা চিন্তা এলো। কারণ আমি আগেই বলেছি যে রণজয় একটা সৎ সরল সিধা সাদা ছেলে, তার মধ্যে কোনো অন্যায় নেই, পাপ নেই, সোজা পথে, সরল পথে, সততার পথে সে জীবনটাকে কাটাতে চায়। তাই চুরির কথাটা মাথায় এলেই আসতেই সে বলছে, এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে চুরি করবে? সে কলেজে পড়াশোনা করেছে, এখনো রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে, অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতি তার একটা অনুরাগ ভালোবাসা আছে। সে যখন স্বাভাবিক ছিল, স্বাভাবিক একটা মানুষ ছিল, রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করত, আবৃত্তি করত, সুতরাং তার মধ্যে একটা ভালো কালচার আছে, একটা সংস্কৃতিবান ছেলে। কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতো, এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে নাকি? কোনোদিন মানুষ ধরে খাবে? না না, এরকম করলে চলবে না, তাকে মানুষই থাকতে হবে, যে করেই হোক তাকে মানুষই থাকতে হবে। কিন্তু খাবার তো জুটছে না, রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, জ্ঞান ফিরে পেয়েই বলেছিলেন, দূর হ, দূর হয়ে যা, ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করে না, তার গলার আওয়াজও বদলে গেছে। এইখানে রণজয়ের মন মানসিকতার পরিচয় আমরা পেলাম, তার ভাগ্যে যে কি ঘটেছে সেটাও আমরা জানলাম। তারপরে কি হলো, ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজায় বাইরে থেকে তালা বন্ধ, ভেতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল, দরজা ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকলো। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারিদিকে দেওয়াল ঘেরা। তালে গল্পের আর একটা অংশ দেখলাম যে রণজয় জঙ্গল থেকে গ্রামে ঢুকলো, গ্রামে সে কি করলো, কিছু কিছু বাড়ির জানলায় উঁকি মেরে তাদের খাবার দাবার দেখলো, আরো কষ্ট পেল, পেয়ারা ভেবে লেবু ছিঁড়ে খেলো খিদের চোটে। তারপরে দেখলো এক বাড়িতে মুরগি আছে, সেই মুরগিগুলো তার চুরি করার জন্য মনে জেগে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে ভাবলো সে রণজয়, সে কিছুদিন আগেও একটা স্বাভাবিক ছেলে ছিল, কোনোদিন এইসব অকাজ কুকাজ সে করেনি। তারপর তার মধ্যে একটা সুস্থ ভালো সংস্কৃতি ছিল, কালচার ছিল, সে রবীন্দ্রনাথের কবিতা পড়ত। এইরকম করে তার গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে এইবার একটা যে বাড়ি দেখলো তালাবন্ধ, এইবার আর একটা অংশ শুরু হলো, এই বাড়ির মধ্যে যা যা ঘটবে সেইটাকে নিয়ে আর একটা অংশ। রণজয় সেটার ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো। কুকুরটা কাছে আসতেই রণজয় সেটা চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়ে কুকুরটা ক্যাং ক্যাং করতে করতে দূরে পালিয়ে গেল খুব ভয় পেয়ে। বাড়িতে আর কোনো মানুষজন নেই, রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। বাইরে থেকে যখন তালা বন্ধ, তখন স্বাভাবিকভাবে বাড়ির লোক, বাড়ির মালিক বা বাড়িতে যারা থাকে তারা তালা, বাইরে থেকে তালা দিয়ে কোথাও গেছে, নেই। সুতরাং রণজয় এবার রান্নাঘরের দিকে যেতে লাগলো। রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই, কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়ি কুড়ি ঘেটে চাল আর ডালও পাওয়া গেল। রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে, রণজয় উনুন ধরিয়ে ফেলল খানিকটা চেষ্টা করে। খানিকটা চেষ্টা করতে হলো, কারণ প্রতিদিন উনুন ধরিয়ে রান্না করে খাওয়ার তার অভ্যাস ছিল না, বাড়িতে হয়তো অন্য কেউ উনুন ধরিয়ে দিত, কিন্তু এখানে পেরে গেল। তখনকার দিনে গ্যাস নয়, সুনীল গাঙ্গুলি যখন এই গল্পটা লিখছেন আমরা অনেক ছোটবেলায় বালক বয়সে এই গল্প পড়েছি, সুতরাং সেই সময় গ্যাসের প্রচলন হয়নি। তখন বাড়িতে বাড়িতে কয়লা, ঘুঁটে, গুল এইসব দিয়ে উনুন জ্বালানো হতো এবং উনুনেই রান্না হতো প্রতিটা বাড়িতে। সকালবেলা উঠে বাড়িতে বাড়িতে সে কয়লার ধোঁয়া জানলা দিয়ে আকাশে চলে যেত, এসব দৃশ্য আমরা দেখেছি, সেই সময়কার গল্প। রান্না টান্না সে কখনো করেনি, কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল ঢেলে দিল। এবার তো আপনি আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল, তার মধ্যে নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল, খুব আগ্রহ নিয়ে বসে রইল। কখন রান্নাটা হবে, ব্যগ্র মানে বিরাট একটা আগ্রহ নিয়ে, পেটে প্রচণ্ড খিদে, কতক্ষণে রান্নাটা হবে, খুব উদ্গ্রীব হয়ে কখন রান্নাটা হবে এই আশায় সে বসে রইল। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না, প্রতিটি মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টা, কিছুতেই যেন সময়টা আর কাটতে চাচ্ছে না, খিদের কি জ্বালা। সামনে বসে থাকলে আরো বেশি খিদে পায়, কারণ ভাত ডাল যত ফুটে আসছে তত তার সেই হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, তার গন্ধ নাকে এসে লাগছে, আরো খিদে বেড়ে যাচ্ছে রণজয়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো, অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর। উহ, কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে, এতদিন জঙ্গলে ঘাসের ওপর গাছের ছায়ায় এইভাবে সে শুয়ে থাকত। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়, তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে, বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে, ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, এক মিনিট, রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরে খুটখাট শব্দ হলো বাইরে। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে, একটু ভয় পেয়ে গেল রণজয়। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি খাওয়া হবে না, পেটের খিদেকে পেটে নিয়েই তাকে পালাতে হবে। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে, রণজয় যদি পালিয়ে যায় ঘরের মধ্যে কাউকে দেখবে না, অথচ রান্নাঘরে খিচুড়ি রান্না হচ্ছে, বাড়ির লোকেরা এইরকমই দেখবে, সত্যি অবাক হওয়ার ব্যাপার। কিন্তু বাড়ির লোকেরা অনেক আগেই জেনে যাবে ঘরে কেউ ঢুকেছিল, কারণ তালাটা ভাঙা, সেটা এখানে বলল না। যাই হোক, রণজয়ের এটা মনে হলো, ফিসফিস করে কারা যেন কথা বলছে। রণজয় দেওয়াল ঘেঁষে দাঁড়ালো, সরু একটা টর্চের আলো পড়ল ঘরের মধ্যে। এই রে, অন্য গ্রহের অধিবাসী মানে বাসিন্দারা, তারা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে নাকি? রণজয় ঠিক করল, তাহলে দরজার খিলটা খুলে নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে, কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক তো এরা নয়, তারা মানুষ, দেখলেই বোঝা যায় এ বাড়ির লোক নয়, চুরি করতে এসেছে, দুটো চোর ঢুকেছে ঘরের মধ্যে। মাঝখানে আরেকটা দরজা খোলা ছিল, রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। যা কেন গেল? যাতে ওই চোরগুলো তাকে দেখতে না পায়। দাঁড়িয়ে রইল অন্ধকারে, লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে, নিল আগে, তারপর দেওয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড়লোক কারুর নয়, সাধারণ বাড়ি, মধ্যবিত্ত কোন একটা লোকের বাড়ি, চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসেছে। রণজয় বুঝতে পারল অর্থাৎ এই সামান্য আয়ের একটা মানুষের বাড়িতে চুরি করতে এসে যে দুটো চোর তাদের সব কিছু নিয়ে তাদের সর্বনাশ করে দিয়ে চলে যাবে, এটা রণজয়ের ভালো লাগলো না। আগে চোরের কথা শুনলে রণজয়ের ভয় করত, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়লো, চোর দুটো ফিসফিস করে যাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো, মাঝখানের দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোন রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ। এ ঘরেও বিছানা পাতা ছিল, একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেলল, তারপর চাদর দিয়ে হাত পা বাঁধল ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে, মানে পায়ে যাতে শব্দ না হয় সেই রকম ভাবে পা ফেলে ফেলে বেরিয়ে এলো উঠোনে, যাতে আর একটা চোর বুঝতে না পারে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটা তখন মন দিয়ে চুরি করে যাচ্ছে, আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরেছে, একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে, এখন সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার বাটালি, বাটালি মানে যা দিয়ে কাঠ চাঁচা হয়, বা মিস্ত্রিরা যখন দেয়ালের সিমেন্ট চটায় হাতুড়ি আর বাটালি, সেই রকম বাটালি, একটা ছোট হাতুড়ি, একটা করাত রেখেছিল। করাত হচ্ছে যা দিয়ে কাঠ কাটা হয়, তার ব্লেডটা খাঁচ কাটা খাঁচ কাটা, সে করাত রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে একটা এক একটা সরিয়ে নিচ্ছে। লোকটা করাতটা খোঁজার জন্যে পাশে হাত দিয়ে পেল না, হাত দিয়ে হাতড়াতে লাগলো কিন্তু পেল না, পাবে কি করে, রণজয় তো আগেই সরিয়ে নিয়েছে। খুব অবাক হয়ে বলল, আরে অবাক হয়ে কে বলল, চোরটা যখন হাতের কাছে করাতটাকে পেল না তখন সে অবাক হয়ে বলল, আরে, তারপর হাতুড়িটাও পেল না, তখন ফিসফিস করে ডাকলো, এই এই হেবো হেবো, তুই হাতুড়ি আর করাত কোথায় নিয়েছিস? কোনো সাড়া নেই। চোরটা আবার ডাকলো, এই হেবো হেবো, কোথায় গেলি? রণজয় চোরটার মাথার চুল ধরে পেছন থেকে একটু টান দিল। লোকটা উহ বলে পেছন ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগের চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয়কে দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটার সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল, বুক থেকে রক্ত বেরুচ্ছে ফোয়ারার মতো, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে, ভাবল যাক ভালোই হলো, এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে লাভ কি, কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না, এই যে আফসোস। একটু বাদে সে আবার ভাবল, কই মরলাম না তো এখনো, এখন পৃথিবীর এইরকম ছোটখাটো আঘাতে রণজয় আর মরবে না, কারণ রণজয়ের এখানে আর একটা অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কি বলছে, ব্যথাও আর করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে, রণজয় একটানে ছুরিটা তুলে ফেলল। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখল, তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে, রবারের মতো শক্ত, রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে, ফোয়ারা যেমন সরু সুতোর মতো উঠে যায় ওপরের দিকে, সেই রকম রক্তগুলো ওই রকম ভাবেই বেরোচ্ছিল, কিন্তু এখন জমে নীল রঙের হয়ে গিয়েছে, সুতোর মতো হয়ে ঝুলছে শরীর থেকে, অর্থাৎ রণজয়ের শরীরের রক্তও নীল হয়ে গিয়েছে। রণজয় পটপট করে টেনে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। তাহলে এমনভাবে চোরটা ছুরি মেরেছিল তাতে রণজয়ের, সাধারণ একটা মানুষের মৃত্যু হতে পারত। রণজয় তার এই রকম একটা দৈত্যের মতো জীবন নিয়ে সে এতটাই হতাশাগ্রস্ত যে সে চাইছিল মৃত্যু হলেও ভালো হয়, কারণ মৃত্যু হলে তার এই জীবনটা শেষ হবে। কিন্তু মৃত্যু হলো না, কিন্তু তার বদলে রণজয় দেখল যে ছুরি মারার ফলে তার কি কি ঘটলো, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো হাত থেকে, করে চেঁচিয়ে উঠল, পালাবারও শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। আবার সেইভাবে তুলতে যাচ্ছিল কিন্তু আর একবার ওই রকম ছুঁড়লে লোকটার একটাও হাড় আস্ত থাকত না। রণজয় এই চোরটার মুখ হাত পা বাঁধল, বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরেই রণজয় ছুটে গেল রান্নাঘরে। এই চোরদের সাথে অনেকখানি সময় কেটে গিয়েছে। চোরদের একটা ব্যবস্থা করলো, বেঁধে রাখলো উঠোনে, বাড়ির উঠোনে দুটো চোরকেই। এবার তার খাবারের কথা মনে পড়ল, ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে গেছে নাকি? না, পুড়েনি, সবে মাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো, আর থালা টালায় ঢালা হলো না, হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। একদম ফুটন্ত খিচুড়ি হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে রণজয় খেতে লাগলো, কিন্তু তার হাতে কোনো ছেঁকাও লাগলো না, কিছুই হলো না। সেই হাঁড়ি থেকেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতের রান্না তো অপূর্ব স্বাদ লাগলো, পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তি করে ঢেকুর তুললো একবার। তার পেট ভরে গেছে, এটা খেয়ে তার একটা মনের একটা স্যাটিসফ্যাকশন, একটা তৃপ্তি এসেছে। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখায়, মানে স্ট্রেট লাইনে লম্বা করে সাজিয়ে দিল উঠোনে, অর্থাৎ পরপর একটা স্ট্রেট লাইনে একটা সরল রেখায় দুজনকে সাজিয়ে দিল। দুজনেই বাঁধা আছে, ওঠার ক্ষমতা নেই, পালানোরও ক্ষমতা নেই। বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়, চোর দুটো এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয় চোখ বুঝছে, কারণ রণজয়ের চেহারা বিরাট বিকট। এবার রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? এই বাড়িতে তো রণজয় এই বাড়িওয়ালার একটা বিরাট উপকার করে গেল। যে চোরগুলো সেই বাড়িওয়ালার সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল, তাদেরকে রণজয় ধরল, ধরে বেঁধে রাখল। তাহলে এইরকম একটা ক্ষতি থেকে সেই বাড়ির লোকগুলোকে রণজয় বাঁচালো। এইরকম যদি রণজয় মানুষের উপকার করে, কারণ রণজয়ের এখন বিরাট ক্ষমতা, আর তার মধ্যে একটা সততা আছে, ভালো কাজ করার ইচ্ছা আছে, এইরকম যদি সে মানুষের করে, তবুও কি মানুষ তাকে দৈত্য বলবে? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো, তারপর একটা চিঠি লিখলো। চিঠিতে এইরকম লিখল, মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। এখানটায় রণজয়ের চরিত্রের একটা দিক ফুটে উঠেছে, খুব ভালো করে আমরা চিঠিটা পড়ব, তারপরে তার চরিত্রটা ব্যাখ্যা করব। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাত, সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না, ইতি নীল মানুষ। রণজয় শুধু শুধু চাল ডাল নিল না, খিচুড়ি খেল না, তার বিনিময়ে এ বাড়ির লোকেদের একটা বিরাট উপকার করে গেল, আর সেইটাই জানিয়ে দিয়ে গেল। শুধু শুধু চাল ডাল নিয়ে খেলে একটা চুরি করাই হতো না বলে সে এগুলোকে ব্যবহার করেছে, খেয়েছে। কিন্তু এখন খেয়ে দিয়ে রণজয়ের পেটটাও যেমন ভরল, পেটের খিদে মিটল, সেখানে একটা তৃপ্তি হলো, মনটাও তৃপ্তি হলো যে যেহেতু সে চোর দুটোকে ধরেছে, তার বিনিময়ে এই যে একটু খিচুড়ি খাওয়া, তাতে বাড়ির লোক নিশ্চয়ই তার উপর অসন্তুষ্ট হবে না। সেও যেমন উপকার করলো বাড়িওয়ালাকে, বাড়িওয়ালাও তাকে চাল ডাল দিয়ে উপকার করলো। তাহলে রণজয়ের মধ্যে এইরকম একটা, তার চরিত্রের মধ্যে এইরকম একটা গুণ আছে যে অযথা মানুষের কাছ থেকে জিনিস নেওয়া বা চুরি করা বা না বলে নেওয়া, সেই রকম একটা কাজে রণজয় কিন্তু মত নেই, এইরকম কাজের বিরোধী সে, কিন্তু উপকারের বিনিময়ে উপকার করল। তাই রণজয় বা রণজয়ের মন এতে তৃপ্তি পেল। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইঁট চাপা দিয়ে রাখলো রণজয়, আপন মনেই বলল, দেখা যাক এরপরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবু এখন থেকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে, কারণ লোকালয়ে মানুষের বাস যেখানে সেখানে সে বাস করতে পারবে না। এটাই রণজয়ের জীবনের ট্র্যাজেডি, দুঃখ, যন্ত্রণা। আজ এখানেই শেষ করলাম, গল্পটা শেষ হলো। আজকে কিছু প্রশ্ন দেব, প্রশ্নগুলো করে রাখবে, তার সঙ্গে আর যা যা কাজ দেব সেগুলোও করে রাখবে। স্কুল কলেজ বন্ধ, সুতরাং এই অবস্থায় ঠিক শিক্ষক মশাইদের নির্দেশ মতো কাজগুলো করলে তোমাদের প্রত্যেকটা বিষয় তোমরা এগিয়ে যাবে, আইসিএসই পরীক্ষার জন্যে প্রস্তুতিটাও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা।